বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 27 আগস্ট, 12 ভাদ্র এবং ফার্সি 5 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্সে এবং সৌদি আরবে 13780 কিলোহার্সে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর দৃষ্টিপাতে শুনবেন ইরানের সম্ভাব্য পরমাণু সমঝোতা বানচালে ইসরায়েলি চেষ্টা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। সিরিয়ার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলার প্রায় অর্ধেক নস্যাৎ করেছে দামেস্ক, জানাল রাশিয়া। বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে কোনো অবস্থাতেই ধর্ম শিক্ষা বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাতের অন্ধকারে একজন নারীকে গণধর্ষণের অভিযোগে 2 বিএসএফ জওয়ানকে আটক করেছে পুলিশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, তবে এক্ষেত্রে আমেরিকাকে আরও বেশি বাস্তববাদী হতে হবে। আফ্রিকা সফররত আবদুল্লাহিয়ান শুক্রবার জানজিবারের প্রেসিডেন্ট হোসেন মুইনির সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভিয়েনা সংলাপের মাধ্যমে পরমাণু সমঝোতা তখনই আবার কার্যকর করার চুক্তি স্বাক্ষর সম্ভব যখন আমেরিকা বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবে। তিনি এমন সময় এসব কথা বললেন যখন ভিয়েনা সংলাপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের যে জবাব আমেরিকা দিয়েছে তা ইরান পর্যালোচনা করে দেখছে। 2015 সালে আমেরিকাসহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে 2018 সালে একতরফাভাবে বেরিয়ে যায় আমেরিকা। এর ফলে ওই সমঝোতা নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয় যা বর্তমানে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইসা জারেপুর বলেছেন, বিশ্বে মহাকাশ প্রযুক্তির অধিকারী দশটি দেশের একটি হচ্ছে ইরান। তিনি আজ আরও বলেছেন, বর্তমান সরকারের আমলে আরও বেশি ওজনের স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। সম্প্রতি রাশিয়ার সহযোগিতায় কাজাখস্তান থেকে খোয়াম নামের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইরান। এই স্যাটেলাইট প্রসঙ্গে ইরানি মন্ত্রী বলেন, এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি খুব শিগগিরই প্রকাশ করা হবে। ইরানের নতুন স্যাটেলাইট প্রাকৃতিক পরিবেশ, খনিজ সম্পদ ও বন রক্ষার পাশাপাশি কৃষিক্ষেত্র সহ বিভিন্ন কাজে লাগানো হবে। এছাড়া দেশের সীমান্ত রক্ষায় এই স্যাটেলাইটের পাঠানো তথ্য ও ছবি ব্যবহার করা হবে। ইরান মহাকাশ গবেষণায় এ পর্যন্ত অনেক সাফল্য অর্জন করেছে এবং নিজেরাই এ পর্যন্ত কয়েকটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের নিজস্ব যন্ত্র এবং রকেটও ইরানের রয়েছে। সিরিয়ায় মোতায়েন রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক নস্যাৎ করতে সক্ষম হয়েছে আরব দেশটির সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরায়েলের চারটি জঙ্গি বিমান সিরিয়ার মাইসাফ শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরায়েলের চারটি বিমান থেকে মোট চারটি ক্রুজ এবং ১৬টি গাইডেড এরিয়াল বোমা ওই কেন্দ্রের উপর ফেলা হয়। রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৭টি বোমা ধ্বংস করতে সক্ষম হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:১৫ ইহুদিবাদী ইসরায়েল এই হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি হামলায় দুজন বেসামরিক নাগরিক আহত হন। সানা বলছে, ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বিরোধী বিক্ষোভে হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করেছে ইহুদিবাদী ইসরায়েল। পশ্চিম তীরের নাবলুস ও কালকিরিয়া শহর এবং এর আশেপাশের কয়েকটি ছোট শহর ও গ্রামে শুক্রবার ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। কুফার কাদ্দুম শহরে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ফিলিস্তিন টিভির সাংবাদিক আনাল আল যাদাসহ কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আরও কয়েকটি স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস প্রয়োগ করেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্বে অবস্থিত বেইদ দাজান গ্রামের বিক্ষোভে নিক্ষিপ্ত টিয়ার গ্যাসে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, শিক্ষা কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি। নতুন পাঠ্যসূচি থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, শিক্ষা কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি। নতুন পাঠ্যসূচি থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যেসব খবর সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই ধর্মশিক্ষা বাদ দেবার প্রশ্নই আসে না। এ সময় শিক্ষামন্ত্রী সুনির্দিষ্ট করে বলেছেন, দেশে ধর্মশিক্ষাকে সংকুচিত করা হয়েছে। চরমোনাই পীরের এই বক্তব্য একেবারেই সঠিক নয়, বরং ধর্মশিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষা আরও সম্প্রসারিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, মূলত একটি মহল সরকার বিরোধী অপপ্রচারের অংশ হিসাবে অন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এসব মন্তব্য করছে। সরকার আগে থেকেই ধর্মশিক্ষাসহ নৈতিক শিক্ষার কার্যক্রম অনেক বাড়িয়েছে, সামনে আরও বাড়ানো হবে। উল্লেখ্য, গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার কথা নতুন শিক্ষাক্রমে বারবার উল্লেখ করা হলেও ইসলাম শিক্ষাকে সামষ্টিক মূল্যায়নে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে সংকুচিত করা হয়েছে, যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম নীতি নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত প্রজন্ম হিসেবে গড়ে ওঠার দ্বার উন্মোচিত হবে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিএমপি বলেছেন, যারা দুর্বলদের উপর বুলডোজার চালায় তারা চীনা বুলডোজার নিয়ে নীরব কেন? তিনি আজ দেশে চলমান বিভিন্ন ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ওয়াইসি আজ কেন্দ্রীয় বিজেপি সরকার এবং প্রধান বিরোধী দল কংগ্রেস উভয়ের সমালোচনা করেন। কর্ণাটকে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত চীন মৈত্রী সংঘের কর্মসূচি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াইসি বলেন, এই লোকেরা দিল্লিতে চীনের বিরোধিতা করে এবং কর্ণাটকে তাদের নেতারা এই কর্মসূচিতে যোগ দেয়। তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস কি মোদীর নীরবতা এবং আত্মসমর্পণকে স্বীকার করে নিচ্ছে? কংগ্রেস কি গত যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি? ওয়াইসি আরও বলেন, অরুণাচলে আমাদের ভূখণ্ডে চীনা বুলডোজার এসেছে, চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও ওয়াইসি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভারতের পশ্চিমবঙ্গে গণধর্ষণের অভিযোগে বিএসএফের এক এএসআই ও এক কনস্টেবলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার জিতপুর সীমান্তে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা সীমান্তে জিতপুর এলাকায় বিএসএফ এর বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল রোববার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হবে স্থানীয় জিতপুর হাইস্কুল মাঠে। ধর্ষণের অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ দুজন বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে 14 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত 7 দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, গত 25 আগস্ট বসিরহাট থেকে একজন ভদ্রমহিলা রণঘাট দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। সে সময় বিএসএফদের দেখতে পেয়ে তিনি পটলক্ষেতের মধ্যে লুকিয়ে পড়েন। সেখানে বিএসএফ গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। বিএসএফ এদের আটক করে বাগদা থানায় দেয়। বাগদা থানার পুলিশ আজ ধৃতদের বনগাঁ আদালতে পেশ করলে বিচারক 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস আজ বলেন,
অসহায় মহিলাকে রাতের অন্ধকারে তাদেরকে বলৎকার করলো, ধর্ষণ করলো, তাদেরকে নিয়ে যেয়ে একটা পটলক্ষেতের পাশে একাধিক বিএসএফ তাকে ধর্ষণ করলো। মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক রয়েছে, নারী সুরক্ষা কোথায়?
আজ শনিবার বাগদার ওই সীমান্ত এলাকায় যে পটল ক্ষেতের মধ্যে এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা পরিদর্শন করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এ সময় তার সঙ্গে ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, শহর সভাপতি তরুণ ঘোষ, জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, তৃণমূলের ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম মণ্ডল ও অন্যরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানে অতিরিক্ত মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানি দেশের বহু এলাকায় ছড়িয়ে পড়েছে এবং 3 কোটির বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পাক সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছে। বন্যায় এ পর্যন্ত 9 শতাধিক মানুষ মারা গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান শুক্রবার দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে ইসলামাবাদ। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 900 ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, এবছরের বন্যায় পাকিস্তানের 1/5 বেশি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আমেরিকার নিউইয়র্ক শহরের ম্যানহাটন আদালতের একজন ম্যাজিস্ট্রেট বলেছেন, 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার ভিকটিম পরিবারগুলো আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের আটক করা সম্পদ ব্যবহার করতে পারে না, এটি শুধু আমেরিকার প্রেসিডেন্ট ব্যবহার করতে পারেন। বিচারক সারা নেডবার্ন বলেন, তালেবান হামলার ভিকটিম পরিবারগুলো বহু বছর ধরে ন্যায় বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিপূরণের জন্য লড়াই করছে, কিন্তু তারা কোনোভাবেই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহার করতে পারে না। আইনেও তার সীমাবদ্ধতা আরোপ করা আছে। বিচারক আরও বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের সীমাবদ্ধতা রয়েছে। 9/11 হামলার ভিকটিম পরিবারগুলো কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ হাসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পরমাণু সমঝোতায় আবারও মার্কিন সরকারের ফিরে আসার সম্ভাবনা দেখে এই সম্ভাবনা বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে ইহুদিবাদ ইসরায়েল ও তার পক্ষের লবিগুলো। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন ইহুদিবাদী লবিগুলো সবসময় ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে নেতিবাচক তৎপরতা চালিয়ে এসেছে। 2015 সালের ওই সমঝোতায় আবারও মার্কিন সরকারের ফিরে আসার সম্ভাবনা দেখে তা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে তারা। এই লক্ষ্যকে সামনে রেখেই সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনিয়ামিন গান্স টুইটারে লিখেছে, ইরানের পরমাণু সমঝোতা যা এখন বিন্যস্ত হচ্ছে তা ইরানের শক্তিমত্তাগুলোকে বছরের পর বছর পিছিয়ে দেবে না এবং আগামী বছরগুলোতেও সেসবকে সীমিত করবে না। এই সমঝোতা বিশ্বের ও আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। ইহুদিবাদী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট ইয়াল খোলাতাও বলেছেন, ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে যাতে কোনো পরমাণু সমঝোতা স্বাক্ষরিত না হয় সে লক্ষ্যে ইসরায়েল শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে যাবেন বলে অঙ্গীকার করায় গত 2 বছর ধরেই ইসরায়েল এই সম্ভাবনাকে বানচাল করতে সর্বশক্তি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে। ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখতেও মার্কিন সরকারগুলোর উপর চাপ দিয়ে আসছে তেল আবিব। ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার হুমকিও উচ্চারণ করেছে মাঝে মধ্যে, কিন্তু বাইডেন সরকার মনে করছে যে পরমাণু সমঝোতায় ফিরে আসাটা মার্কিন সরকারের জন্যই বেশি লাভজনক। তাই ইহুদিবাদী লবি আর ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও মার্কিন সরকার এ বিষয়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রেখেছে। ইসরায়েলি চাপের মুখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে আনে তার সরকারকে। ইসরায়েল এখন অচল অবস্থায় রয়েছে, কারণ বাইডেন ইসরায়েল ও ইহুদিবাদীদের মুখ বন্ধ করতে এই ওয়াদা দিয়েছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু সমঝোতায় তেল আবিবের উদ্বেগগুলোর দিকে নজর রাখবেন। অন্যদিকে ইসরায়েলি শাসক গোষ্ঠী দেখছে যে তারা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কার্যত কোনো বাধাই দিতে পারছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে না। সদ্য বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের প্রতিবেদনে তা প্রমাণিত হয়েছে বলে তিনি জানান। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে না। সদ্য বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের প্রতিবেদনে তা প্রমাণিত হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীতে ইনার হুইল ক্লাব আয়োজিত 5ম দক্ষিণ এশিয়া সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
তারা একটা অবস্থা সৃষ্টি করার জন্য মানে তারা বিভিন্ন ভাবে এই সমস্ত রটনা করে যাচ্ছে, যেগুলির কোনো ভিত্তি নাই, যেগুলির কোনো সত্যতা তারা দেখাতে পারেনি। যদি তথ্যভিত্তিক না হয়, বাস্তবসম্মত না হয়, এগুলি যে কোনো ভিত্তি নাই সেটাই বোধ হয় আমাদের মানব অধিকার সংস্থার মানে
নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় জনগণের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অবৈধ আমলিক সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতা কর্মীদের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতাদের একজন বেনজির আহমেদকে এই তালিকাভুক্ত করে সরকার এইসব মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা প্রদান করার চেষ্টা করেছে।
আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ দেশের প্রায় সকল গণতান্ত্রিক দল এই সরকারের হিংস্র আচরণ নিয়ে কথা বলে আসছে। ইতিমধ্যেই আমাদের দেশের অসংখ্য নেতাকর্মীকে এ সরকার গুম করেছে, ক্রসফায়ারে হত্যা করেছে, বিনা বিচারে গ্রেপ্তার করে নির্যাতন করছে। দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, মিটিং মিছিল করার কোনো অধিকার নেই, বিনা অনুমতিতে কোনো সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হয় না, গণমাধ্যমগুলোকে একটা সেলফ সেন্সরশিপে বাধ্য করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কথায় কর্ণপাত করা তো দূরে থাকুক, এমনকি জাতিসংঘের মতো বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য শক্তিশালী সংস্থার পক্ষ থেকেও বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও সরকার সেসবের তোয়াক্কা করছে না, হত্যা গুম খুন তারা চালিয়েই যাচ্ছে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরানি বিজ্ঞানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানে বিখ্যাত ইরানি মনীষী আল খাওয়ারিজমির নানা আবিষ্কার ও গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানেও আমরা ইরানের আরেকজন মনীষীর অবদান সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রাচীন পারস্য সভ্যতা এবং আজকের ইরানেও গণিত শাস্ত্র সবসময়ই জ্ঞান বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতির মতো গণিত শাস্ত্রের গুরুত্বপূর্ণ শাখাগুলো সহ বিভিন্ন গাণিতিক হিসাব ও ডেরাইভেটিভগুলোর ক্ষেত্রে অনেক তত্ত্বের আবিষ্কার ও বিকাশ মূলত ইরানি মনীষীদের মাধ্যমেই হয়েছে। ডেরাইভেটিভ হচ্ছে গাণিতিক হিসাব নিকাশের বিশেষ টার্ম। ডেরাইভেটিভগুলো হলো বিশেষ ধরনের আর্থিক যন্ত্র যা অন্তর্ভুক্ত সম্পত্তির একটি সংখ্যা থেকে তাদের মূল্য নির্ধারণ করে। ইরানি মনীষীরা এমন এক যুগে এসব ক্ষেত্রে বিস্ময়কর তত্ত্ব দাঁড় করিয়েছিলেন যখন বিশ্বের বিরাট অংশ অজ্ঞতা, মূর্খতা ও কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং জ্ঞান বিজ্ঞানের বিরুদ্ধে শত্রুতামূলক পরিবেশ বজায় ছিল। কুসংস্কারে আচ্ছন্ন ইউরোপের ইতিহাসের একটি সময়কে অন্ধকার যুগ বা কালো অধ্যায় হিসেবে অভিহিত করা হতো। ঠিক সেই সময়টিতেই প্রাচীন পারস্য ও ইসলামী সভ্যতা জ্ঞান বিজ্ঞান ও শিল্পক্ষেত্রে নজিরবিহীন অবদান রেখেছিল।
অর্থাৎ ইউরোপ যখন অজ্ঞতা ও মূর্খতায় ডুবেছিল এবং সে যুগে যারাই নতুন নতুন আবিষ্কার ও জ্ঞান গবেষণায় জড়িত থাকত তাদেরকে শুলে চড়ানো হতো অথবা আগুনে নিক্ষেপ করা হতো, তখন মুসলিম সমাজে জ্ঞান বিজ্ঞানের চর্চা ও চোখ ধাঁধানো বৈজ্ঞানিক অগ্রগতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তুরস্কের খ্যাতনামা ইতিহাসবিদ অধ্যাপক খালিল ইনালচিক তৎকালীন ইউরোপ ও ইসলামী সভ্যতার অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে ইরানি সহ অন্যান্য মুসলিম মনীষীদের ইসলামী দর্শন ও কালাম শাস্ত্রে গভীর জ্ঞানার্জন এবং বৈজ্ঞানিক গবেষণা ও নতুন নতুন তত্ত্বের আবিষ্কার ইসলামী সভ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। হিজরি চতুর্দশ শতাব্দীর ওই সময়টিকে বলা হতো ইসলামের স্বর্ণালী যুগ। ইরানি ও ইসলামী জ্ঞান ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠেছিল বিশাল ইসলামী সভ্যতা। অন্যদিকে আজকের ইউরোপ তখন ছিল অজ্ঞতা, মূর্খতা ও কুসংস্কারে আচ্ছন্ন।
এ ব্যাপারে ইরানের ইতিহাসবিদ ডক্টর মুসা নাজাফি বলেছেন, হিজরে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী ছিল ইসলামী সভ্যতার বিকাশের যুগ এবং উন্নয়নের এ ধারা বহু শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, হিজরি নবম শতাব্দীতে ইরানের সাফাবি শাসনামলে, তুরস্কের ওসমানি শাসনামলে এবং কোনো কোনো আরব অঞ্চলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিম মনীষীদের অবদান ছিল চোখে পড়ার মতো। ইসলামের প্রাথমিক যুগে ইবনে সিনা, আবু রেহান বিরুনি, ফারাবি, গজ্জালি, খাজা নিজামুদ্দিন তুসি সহ আরও অনেক বিখ্যাত চিন্তাবিদ ও মনীষীর কথা উল্লেখ করা যায়, যারা জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ঘটিয়ে সমগ্র মানব সভ্যতার বিকাশে বিরাট অবদান রেখে গেছেন। ইসলামী সভ্যতার এই সোনালী যুগে দর্শনশাস্ত্রেও বহু চিন্তাবিদের আবির্ভাব ঘটেছিল এবং এর প্রভাব পড়েছিল পরবর্তী শতাব্দীকালতে।
মৌলিক বিজ্ঞানের অন্যান্য শাখার মতো গণিত শাস্ত্রও ইরানি সভ্যতা বিকাশে বিরাট অবদান রেখেছে। বিশেষ করে ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতির উপর তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা হয়েছে ইরানে। ইরানে গণিতের ব্যাপক উন্নয়ন ও ব্যবহারের অন্যতম একটি কারণ হচ্ছে দর্শনশাস্ত্র সহ জ্ঞানবিজ্ঞানের কোনো কোনো শাখায় গবেষণার জন্য গণিতের ব্যবহার ছিল অপরিহার্য। এ কারণে দর্শন ও গণিত শাস্ত্রে বিশ্বখ্যাত বহু ইরানি মনীষীর আবির্ভাব ঘটেছে। তুরস্কের খ্যাতনামা ইসলাম বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ ডক্টর ফুয়াদ সেজগিন ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতির পেছনে গণিত শাস্ত্রে মুসলিম মনীষীদের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের কথা উল্লেখ করে বলেছেন, দুঃখজনকভাবে মুসলিম মনীষীরা এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা নতুন নতুন তত্ত্ব দাঁড় করালেও তাদের নামে কোথাও কোনো কিছু নথিভুক্ত বা রেকর্ড হয়নি। আমি মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত এমন কিছু যন্ত্রপাতির কথা বলতে চাই যা গণিত শাস্ত্রের ইতিহাসে কখনোই নথিভুক্ত করা হয়নি।
ডক্টর ফুয়াদ সেজগিন বলেছেন, আবু রেহান বিরুনির আবিষ্কৃত কম্পাসের কথা উল্লেখ করা যায়, যা দিয়ে তিনি পৃথিবীর মডেলে বৃত্ত আঁকানো শিখিয়েছিলেন। যদি এ ধরনের যন্ত্র না থাকত, তাহলে সূক্ষ্মভাবে পৃথিবীর মডেলে বৃত্ত আঁকা সম্ভব হতো না। এ কম্পাস ছাড়াও এ ধরনের চিত্রাঙ্কনের আরও অনেক পদ্ধতির বিস্তারিত বিবরণ আবু রেহান বিরুনি তার গ্রন্থে উল্লেখ করেছেন। বিরুনির উভয় পাশে ব্যবহৃত বিশেষ পদ্ধতির স্কেল আবিষ্কারের কথা উল্লেখ করা যায়, যা দিয়ে পৃথিবীর মডেল বা প্লেটের উভয় পাশের একটি আকৃতি আঁকতে ব্যবহৃত হতো। বিরুনি পৃথিবীর আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় করেছিলেন এবং তিনি পৃথিবীর ব্যাসার্ধ মাপার সমীকরণও শিখিয়েছিলেন। তার চিত্রাঙ্কন পদ্ধতি খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দী পর্যন্ত গণিত শাস্ত্রের ইতিহাসে সবার কাছে ছিল অজানা। এছাড়া বিরুনি ত্রিকোণমিতি এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব নিকাশ কোষে এর দৈর্ঘ্য নির্ধারণ করে দিয়েছিলেন। বিরুনি সর্বপ্রথম কোন প্রাচ্য মনীষী যিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
আবু রেহান বিরুনির জন্ম হয়েছিল 362 হিজরির 3 জিলহজ মোতাবেক খ্রিস্টীয় 973 সালের সেপ্টেম্বর মাসে। প্রাচীন ইরানের খারেজম প্রদেশের কাস শহরে তার জন্ম হয়। বর্তমানে এই অঞ্চলটি মূলত উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের অংশ। ভূগোল ছাড়াও গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে তার বিরাট অবদান ছিল। তিনি বিশ্বের বহু অঞ্চল ও শহর সফর করেন। তিনি যে শহরেই যেতেন, সেখানকার দৈর্ঘ্য প্রস্থের মাপ নিতেন এবং ওই শহরের ভৌগোলিক অবস্থানকে বিশ্বের মানচিত্রে নির্দিষ্ট করতেন। ফলে তিনি অনেক বছর পরও মানচিত্র দেখে ওই স্থানটিকে চিহ্নিত করতেন। বলা যায় কার্টোগ্রাফি বিজ্ঞানের সূচনা করেছিলেন তিনি। কার্টোগ্রাফি হল শৃঙ্খল পদ্ধতি যা মানচিত্রের ধারণা, উৎপাদন, প্রচার এবং অধ্যয়নের সাথে সম্পর্কিত। কৌশলগুলির সেট বা মানচিত্র তৈরির শিল্প হিসেবেও পরিচিত। বর্তমানে এটি ভূগোলশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
বিরুনি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভূগোল বিষয়ে গবেষণা করেছেন এবং বিজ্ঞান চর্চাকে গণিতের ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। মানচিত্র তৈরির যে নতুন পদ্ধতি তিনি উপহার দেন তার ভিত্তি ছিল গণিত ও জ্যামিতির মিশ্রণ। বাল্ক শহরের যে ভৌগোলিক পরিমাপ বিরুনি নির্ণয় করেছিলেন তা আধুনিক পরিমাপের খুবই কাছাকাছি ছিল। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে এ বিষয়ে আরও কথা বলার আশা রইল। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
এখন রয়েছে নির্মিত পরিবেশনের কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 27 আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা সংকুচিত হয়নি বলেছেন শিক্ষামন্ত্রী। দৈনিক প্রথম আলো, সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ, চা শ্রমিকদের মজুরি 300 টাকা করার দাবি মানতে হবে ভিপিনুর। দৈনিক যুগান্তর, সম্রাটের জামিন বাতিল চাইবে দুদক। দৈনিক মানব জমিন, বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে রিপোর্ট করুন তথ্যমন্ত্রী। দৈনিক নয়া দিগন্ত, ভারতের শিরোনাম, আজাদী হবেন জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী, দাবি বিদ্রোহী কংগ্রেস নেতাদের। দৈনিক আনন্দবাজার পত্রিকা, সভাপতি হিসেবে রাহুলকেই চাই, দাবি জোরালো করলেন মল্লিকার্জুন খারগে। দৈনিক আজকাল, কোলের সন্তানকে ছুড়ে ফেলে গণধর্ষণ, বাগদায় 2 বিএসএফ জওয়ানের যৌন লালসার শিকার বধূ। দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা সংকুচিত করা হয়নি বলেছেন শিক্ষামন্ত্রী, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষাকে সংকুচিত করা হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তিনি বলেন, এ নিয়ে একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। প্রতিটি অপপ্রচারের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বই তুলে ধরে প্রমাণ দিয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পর্বতারোহী সংগঠন অভিযাত্রী আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা সংকুচিত করার অভিযোগ করেন। তিনি বলেন, ইসলামী শিক্ষাকে সামষ্টিক মূল্যায়নে ও একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে সংকুচিত করা হয়েছে, যার ফলে নীতি নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার দ্বার উন্মোচিত হবে।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, সুনির্দিষ্ট তথ্য ছাড়াই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয় ইনার হুইল ক্লাব আয়োজিত পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যেহেতু বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাননি, সেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা ভিত্তিহীন প্রমাণিত হলো কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি শুধু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের উক্তিটি করেছি, অনেকে অনেক কথা বলেন, আমি সব সময় বলে থাকি তথ্য ও প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না।
চা শ্রমিকদের মজুরি 300 টাকা করার দাবি মানতে হবে, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, চা শ্রমিক সহ সকল শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নূর একথা বলেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভিপি নূর বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হলে শ্রমিক শ্রেণীর মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে। শাহজাহান খান কিংবা মশিউর রহমান রাঙার মতো শ্রমিক নেতাদের দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার আদায় হবে না। নুরুল হক নূর আরও বলেন, দালাল নেতৃত্বকে বর্জন করে চা শ্রমিকদের অধিকার আদায়ে চা শ্রমিক অধিকার পরিষদ নামে পৃথক সংগঠন তৈরি করেছে, শ্রমিকদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় বিদ্বেষ ছড়ায় তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার জন্য প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেনেভা সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। কয়েক বছর পর বিদেশ থেকে দেশে ফিরলে নিজের এলাকা আর সহজে চেনা যায় না, গ্রাম ও শহরের পার্থক্য প্রায় ঘুচে গেছে, কুড়ে ঘর মেঠো পথ বা খালি পায়ে মানুষ দেখা যায় না। দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল, কিন্তু এই উন্নয়ন যাদের সহ্য হয় না তাদের অনেকে বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ায় নানা ষড়যন্ত্রে চক্রান্ত করে। আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশপ্রেমিক প্রবাসীদের বলব এদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে জানান।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, গোলাম নবী আজাদ দল ছাড়ার পরেই পদত্যাগের হিড়িক জম্মু ও কাশ্মীর কংগ্রেসে। ইতিমধ্যেই কেন্দ্রশাসিত ওই অঞ্চলের 8 জন কংগ্রেস নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছেন 3 প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী আব্দুর রশিদ, GM সরুরি এবং RS চিব। রয়েছেন আমিন ভট্ট, গুলজার আহমেদ ওয়ানি, মোহাম্মদ আকরমের মতো প্রাক্তন বিধায়কেরা। তারা সকলেই আজাদের নয়া দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেওয়ার পরই নতুন দল গড়ে জম্মু ও কাশ্মীরে পরবর্তী বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আজাদ। যদিও তিনি বলেন, আমি বিজেপির সহযোগী হব না, সংখ্যালঘু ভোটের লক্ষ্যেই আজাদের এই কৌশল বলে অভিযোগ কংগ্রেসের।
দৈনিক আজকাল লিখেছে, কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন, চলছে জল্পনা। একটি সূত্র বলছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নাকি সোনিয়া অনুরোধ করেছেন সভাপতি হওয়ার জন্য, যদিও গেহলটের দাবি তিনি এরকম কথা শোনেননি। এমনকি সভাপতি হিসেবে রাহুলই তার প্রথম পছন্দ বলে জানান গেহলট। এবার কংগ্রেসের বর্ষীয় নেতা মল্লিকার্জুন খড়গেও সভাপতি হিসেবে রাহুলের নামে জোরালোভাবে পেশ করেছেন, যদিও রাহুল গান্ধী সভাপতি হতে ইচ্ছুক নন। রাজ্যসভার বিরোধী দলনেতা খড়গের কথায় গোটা দেশে কংগ্রেস কর্মীদের মধ্যে রাহুলের মতো গ্রহণযোগ্যতা আর কারো নেই। কন্যাকুমারী থেকে কাশ্মীর, বাংলা থেকে গুজরাট, সব জায়গাতেই রাহুলের সমান গ্রহণযোগ্যতা রয়েছে। খার্গে সমস্ত বর্ষীয় নেতাদের কাছে আবেদন করেছেন সোনিয়া গান্ধীকে জোর করা হোক যাতে রাহুলকে আবার সভাপতি পদে ফিরিয়ে আনা হয়।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, রাতের অন্ধকারে পটল খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল বিএসএফ এর এক এএসআই ও এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার চিতপুর সীমান্তে। শুক্রবার বিকেলে ওই মহিলা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। শনিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আলতাফ হোসেন এবং এসপি চেরো। চেরো এসআই পদে রয়েছে, আলতাফ কনস্টেবল। ধৃতরা বিএসএফ এর 68 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। পুলিশ জানিয়েছে 23 বছরের এক মহিলা বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ জিতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ওই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটকে দেয়। অভিযোগ, এরপরই তাকে পাশের পটল খেতে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার সময় মহিলার সঙ্গে তার শিশু কন্যাও ছিল। তাকে ছুঁড়ে ফেলে দেয় ওই দুই বিএসএফ জওয়ান। মহিলার বাড়ি বসিরহাটে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইসলামী বিপ্লবের মহান নেতা ও যুদ্ধের সময় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের চিন্তা দর্শনে আধ্যাত্মিকতার প্রভাব নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা ঐশী ও বস্তুবাদী বিশ্বাস এবং যে কোনো যুদ্ধে এই বিশ্বাসের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যুদ্ধ শব্দটি শুনলে যে কোনো শ্রোতার মানসপটে হত্যাকাণ্ড, রক্তপাত ও নৃশংসতার কথা ভেসে ওঠে। কিন্তু 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি যোদ্ধারা কখনোই এই বিষয়গুলো নিয়ে ভাবেননি। তারা বরং একনিষ্ঠতা, আত্মত্যাগ, সাহস, বিনয় ও শাহাদাত পিয়াসী মনোভাবে এতখানি অগ্রসর ছিলেন যে কোনো বস্তুবাদী মানদণ্ড দিয়েই তা পরিমাপ করা সম্ভব নয়। ইরানি যোদ্ধাদের এই মহান মানবীয় গুণাবলীতে ইসলামী ইরানের রূপকার ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই পর্যন্ত বিস্মিত হয়েছিলেন। অথচ ইমাম খমেনি নিজে ছিলেন যুগ শ্রেষ্ঠ আরেফ এবং তার সঙ্গে ইরানি জনগণের ঘনিষ্ঠ আত্মিক সম্পর্কের কারণে যুদ্ধের প্রতিটি ফ্রন্টে অপূর্ব আধ্যাত্মিক ও নৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। ইরানি শিবিরের এই আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা লাভ না করলে ওই যুদ্ধে আগ্রাসী ইরাকি বাহিনী এবং প্রাচ্য ও পাশ্চাত্যে তার দোসরদের অপমানজনক পরাজয়ের কারণ উপলব্ধি করা সম্ভব হবে না।
ইমাম খমেনি সম্পর্কে বলেন, শত্রুরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করেছিল, তবে তারা একটি বিষয়কে বিবেচনায় নেয়নি এবং সেটি হচ্ছে আধ্যাত্মিকতা। তারা উপজাতীয়দের বিষয়টি মাথায় রেখেছিল, আলেমদেরকে প্রতিহত করার পরিকল্পনাও তারা করেছিল, কিন্তু ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিকতা তারা উপলব্ধি করতে পারেনি। তারা একথা বুঝতে পারেনি যে ইরানের গোটা জাতি আল্লাহ ও ইসলামের প্রতি অনুরক্ত। ইসলামী ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি এ সম্পর্কে বলেন, ইরানের শত্রুদের যেমন আল্লাহর প্রতি ইমান বা তাঁর উপর নির্ভরতা ছিল না, তেমনি
ইরান কিভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল তা বোঝাও ছিল তাদের সাধ্যের বাইরে। আমাদের যদি ইমান এবং আল্লাহর উপর নির্ভরশীলতা না থাকতো, তাহলে শত্রুরা যা চেয়েছিল আমাদের পরিণতি তাই হতো, অর্থাৎ ইরানের বিপ্লব ধ্বংস হয়ে যেত এবং ইরানি জনগণ পশ্চাদপসরণ করতে বাধ্য হতো।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বাইতের শিক্ষার প্রতি ইরানি জনগণের গভীর ইমান রয়েছে। ঠিক এই কারণে ইমাম খোমেনি একজন আধ্যাত্মিক নেতা হিসেবে ইরানি জনগণের অন্তরে স্থান করে নিতে এবং তাদের সমর্থন নিয়ে এ দেশ থেকে 2500 বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত করতে পেরেছিলেন। যে ইমান ও বিশ্বাস নিয়ে ইরানি জনগণ নিজেদের দেশ থেকে স্বৈরাচারী শাহ সরকারকে সমূলে উৎপাটন করেছে, সেই একই বিশ্বাস নিয়ে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশ নিয়েছে এবং বিস্ময়কর সাফল্য লাভ করেছে। ঐশী বিশ্বদর্শন ও বস্তুবাদী বিশ্বদর্শনের মধ্যে একটি মৌলিক পার্থক্য এই যে, বস্তুবাদীরা মানুষ ও বিশ্বের ভাগ্য পরিবর্তনের জন্য দৃশ্যমান বস্তু জগৎকে চূড়ান্ত উপাদান মনে করে, কিন্তু ঐশী বিশ্বদর্শনে দৃশ্যমান বস্তুগত উপাদানের পাশাপাশি কিছু আধ্যাত্মিক কার্যকারণকে বিবেচনায় নেওয়া হয় যা মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইরানের বিশিষ্ট চিন্তাবিদ ও দার্শনিক অধ্যাপক শহীদ মোর্তজা মোতাহারি এ সম্পর্কে বলেন, বস্তুগত চিন্তা দর্শন অনুযায়ী জীবিকা, সুস্থতা, সুখ, মৃত্যু ইত্যাদি যাবতীয় বিষয় সম্পূর্ণভাবে বস্তুগত বিষয়ের উপর নির্ভরশীল। শুধুমাত্র বস্তুগত কারণে মানুষের মৃত্যু আগে বা দেরিতে হয়, জীবিকা বৃদ্ধি বা হ্রাস পায়, অসুস্থ হয় বা সুস্থ থাকে, সুখী হয় বা অসুখী থাকে, এই বস্তু জগতে এবং দৃশ্যমান জগতের বাইরে কোনো জগৎ থেকে এসব বিষয় নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আত্মিক ও আধ্যাত্মিক জগৎ বলে অদৃশ্য যে জগৎ রয়েছে, এসব বিষয় নিয়ন্ত্রণে সেই জগতের বড় ভূমিকা থাকে। ইসলামে বিশ্বদর্শনে বলা হয়, আত্মিক কার্যকারণ বস্তুগত কার্যকারণকে প্রভাবিত করতে পারে। ইসলামের প্রাথমিক যুগের যুদ্ধগুলোতে মুসলিম বীর মুজাহিদদের বিজয়ের পেছনে এই আধ্যাত্মিক কার্যকারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইসলামী বিশ্বদর্শন অনুযায়ী মহান আল্লাহ গোটা বিশ্ব ব্যবস্থাকে সত্য ও ন্যায়ের ভিত্তিতে সৃষ্টি করেছেন। আসমান সমূহ ও জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তার সবকিছু আল্লাহর সৈনিক। এ কারণে আল্লাহ তাআলা সত্য ও ন্যায়কামীদের পৃষ্ঠপোষকতা দেন। অধ্যাপক শহীদ মোতাহারি বস্তুগত ও আধ্যাত্মিক চিন্তা দর্শনের মানুষদের দৃষ্টিভঙ্গির পার্থক্য সম্পর্কে বলেন, একজন জড়বাদী মানুষ বিশ্বাস করে মানুষ তার কর্ম ও পরিশ্রম অনুযায়ী ফল লাভ করে, কিন্তু একজন ইমানদার মুসলমান বিশ্বাস করে সে যদি আল্লাহ প্রদর্শিত পথে চেষ্টা প্রচেষ্টা চালায় তাহলে এই বস্তু জগতের ঊর্ধ্বে এমন একটি জগৎ আছে যেখান থেকে সে পৃষ্ঠপোষকতা পাবে। মানুষের চেষ্টা প্রচেষ্টার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি শক্তি সেই জগতে আছে এবং সেই জগতের পৃষ্ঠপোষকতা পেলে মানুষের চেষ্টার তুলনায় বহুগুণ বেশি ফল লাভ করা সম্ভব।
অধ্যাপক মোতাহারি মানুষের আচরণে এই বিশ্বাসের প্রভাব সম্পর্কে বলেন, যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে নির্ভর করে তারা যেমন মৃত্যুর ভয় করে না, তেমনি দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কাও তাদের মধ্যে থাকে না। ইসলামের প্রাথমিক যুগের ইমানদার মুসলমানরা ছিলেন এ বৈশিষ্ট্যের মানুষের উজ্জ্বলতম দৃষ্টান্ত। হযরত ইমাম খোমেনি এ সম্পর্কে বলেন, ইসলামের প্রাথমিক যুগের সৈনিকদের সংখ্যা ছিল অত্যন্ত কম, কিন্তু তারা ইসলামের তৎকালীন দুই প্রধান শত্রু ও পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের সুবিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছেন। এর কারণ তাদের ছিল আধ্যাত্মিক শক্তি, তারা প্রবল ইমানি শক্তিতে বলিয়ান ছিলেন এবং তাদের দৃঢ় বিশ্বাস ছিল কাফির শক্তির বিরুদ্ধে যুদ্ধে শহীদ হলেও আমরা সফল আর বিজয় হলেও সফল। ইরাকের বিরুদ্ধে আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি যোদ্ধাদের মনোবল ছিল এরকম বিশ্বাসে বলিয়ান।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরেরও সময় ফুরিয়ে এসেছে, আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এখন সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের নিকটতম সহযোগী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দিত তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারত। ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। মেদভেদেভ বলেন, এখন ইউক্রেন যদি ন্যাটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা বাদ দেয় তাহলেও মস্কোর পক্ষে সামরিক অভিযান বন্ধ করা সম্ভব হবে না। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত মস্কো তার সামরিক অভিযান অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা স্বীকার করেছেন, শান্তি কিংবা যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা নেই। সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওয়াশিংটনের হাতে। ডোনেস্ক এবং লুহানস্কের আবেদনের পরিপ্রেক্ষিতে রাশিয়া গত 24 ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলার মোকাবেলায় বিশেষ অভিযান চালায়। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলেনবার্গ বলেছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা ওই অঞ্চলে ন্যাটো জোটের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। সিরিয়ার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গাইডেড বোমা হামলার প্রায় অর্ধেক নস্যাত করেছে দামেস্ক, জানাল রাশিয়া। বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে কোনো অবস্থাতেই ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাতের অন্ধকারে একজন নারীকে গণধর্ষণের অভিযোগ, দুই বিএসএফ জনকে আটক করেছে পুলিশ। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.